সকাল যেন কাটে আমার জিকির দুরুদ পড়ে, হে খোদা তুমি এমন দয়া করো মোর পরে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন, আপনাদের সকলকেই জানাচ্ছি এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন অনুষ্ঠানের শুরুতেই কিছু ভালো ভালো নিয়ত করে নেই, যে আল্লাহ করিম এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই প্রোগ্রামটি দেখব। যা আজকে আলোচনা করা হবে তার উপর নিজে আমল করবে এবং অপরের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দরুদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত কিতাবের মধ্যে এসেছে। প্রিয় আকা মক্কি মদনী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমাদের সাথে মুবাল্লিগে দাওয়াত ইসলামী সালাউদ্দিন হুজুর আমাদের সাথে আছেন, নাতখা হিসেবে আমাদের আনিস ভাই, উনিও আমাদের অনুষ্ঠানে এসেছেন। আপনাকেও জানাচ্ছি অসংখ্য মোবারকবাদ ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজকে আনিস ভাইয়ের নাত ইনশাআল্লাহ আমরা শুনবো, অনেকে আগে শুনতেন ইনশাআল্লাহ, আজকেও আমরা শুনব। আজকের বিষয় নিয়েছি আমরা শ্রমের মর্যাদা, পরিশ্রম করা, পরিশ্রম করার ব্যাপারে কুরআনুল করিম এবং হাদিসে মোবারকের মধ্যে কী কী এসেছে, তাছাড়া পরিশ্রম করার কী কী উপকারিতা আছে। আর আমরা কাজ তো সবাই করি, কিন্তু সেটা কি আমরা হালাল উপায়ে পরিশ্রমটা করছি নাকি হারাম উপায়ে করছি, সেটাও দেখার বিষয়। তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করবো। আমাদের অনুষ্ঠানে আমাদের সাথেই থাকবেন, কোথাও যাবেন না। আসুন শুরুতে আমরা আমাদের আনিস ভাই থেকে হামদে বাড়ি তালা আর নাতে মুস্তফা সামিল করি। সল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
Allahu 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 তুমি মালিক জগৎস্থলে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তুমি মালিক জগৎস্থলে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তুমি খালিক জিন মন
Allahu
আল্লাহু 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 ক্ষমা করো আত্তার কে মওলা দোহাই পিও নবীর খোদা ক্ষমা করো আত্তার কে মওলা দোহাই পিও নবীর খোদা যিনি শ্রেষ্ঠ সকল নবীদের যিনি শ্রেষ্ঠ সকল নবীদের ইয়া আল্লাহু ইয়া আল্লাহ আল্লাহু 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 সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা শাফিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই পৃথিবীর যেদিকে তাকাই দরদি আর কেহ নাই জগতে তুমি بر در یا رسول اللہ جگو تے تمی دارو دیدر سر در یا رسول اللہ شیا شے روئے چھیا می گناہ گر یا پیچھے تم کے جے جن پیچھے خدا کے شے جن پیچھے در یا رسول اللہ تمی تو خدا کے پابا ایک در یا رسول اللہ جیبانے ہوبے کی تمارو دیدر یا رسول اللہ شیا شے روئے چھیا می گناہ گر یا رسول اللہ حشر دین قربان پار جت شورے دینے کربین پار جت سب گناگر امت امیو ہوئی جے نوشے دین ادھر یا رسول اللہ امیو ہوئی جے نوش دین ادھر یا رسول اللہ جیبانے ہوبے کی تمارو دیدر یا رسول اللہ شیا شے روئے چھیا می گناہ گر یا رسول اللہ شیا شے روئے چھیا می گناہ گر یا رسول اللہ جیبانے بے کی تمارو دیدر یا رسول اللہ شیا شے روئے چھیا می گناہ گر یا رسول اللہ یا حبیب اللہ
ইসলামী ভাইরা আজকে বিষয় নেওয়া হয়েছে শ্রমের মর্যাদা। আসুন আমরা প্রথমে সারাউদ্দিন হুজুর থেকে জানবো শ্রমের মর্যাদা সম্পর্কে কুরআনুল করিমের মাধ্যমে যে আমাদেরকে আল্লাহ তাআলা এ ব্যাপারে কি ইরশাদ করেছেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ। আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন এবং সাথে সাথে বনি আদমকে ওয়ালাকাদ কাররামনা বনি আদম বলে আমাদেরকে ইজ্জতের তাজ আমাদের মাথায় দিয়েছেন। এটা সকল ইনসানের জন্য, কিন্তু আল্লাহ তাআলা দয়া যে আমরা মুসলমান হিসেবে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন, আমাদেরকে কোরআনের মতো এক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দা মুজিজা আমাদেরকে দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল মুজিজা আমরা কিতাবে পড়ি শুনি, কিন্তু একটা মুজিজা আমরা দেখি, সেটা হচ্ছে কোরআনে পাক।
বেশক
কোরআনে পাকের মধ্যে এমন কিছু নেই যা বর্ণনা করা হয়নি। তো শ্রম এর ব্যাপারে আল্লাহ তাআলা মানুষকে, মানুষের রিজিকের জিম্মাদার, মানুষ সকল কিছুর জিম্মাদার আল্লাহ তাআলা নিজে, সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে রিজিক প্রদান করেন। কিন্তু আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাইসা লিল ইনসান ইল্লা মা আসা, যে মানুষের জন্য তাই মানুষ এটাই পায় যা সে চেষ্টা করে। মানে চেষ্টা করার মাধ্যমে মানুষ যেটা যেভাবে চেষ্টা করবে আল্লাহ তাআলার চেষ্টার বিনিময়ে আল্লাহ তাআলা দান করবে। কিন্তু ওই চেষ্টাটা মানুষের সাধ্যের ঊর্ধ্বে আল্লাহ তাআলা দেন না। একজন মানুষ সে কষ্ট করতে পারবে না, তার জন্য রিজিক বন্ধ করে দেবেন, এরকম আল্লাহ তাআলা কোনো সিস্টেম রাখেন। যেমন আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া অন্ধসাপ এবং চড়ে ভাগে ওখানে যে ঘটনাটা লিখেছেন, সেখানে একটা পাখিকে একটা অন্ধসাপের জন্য রিজিকের ব্যবস্থা জন্য মোকারর করেছেন, নিযুক্ত করেছেন। তো ওই ঘটনার দ্বারা একজন ডাকাত সে তওবা করে আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়েছেন। তো অনেকে আরেকটি ঘটনা এভাবে বর্ণিত রয়েছে যে সেরকম একটি ঘটনা জঙ্গলের মধ্যে হয়েছিল, যে একটা নাদুস নুদুস মানে বিড়াল তার হাত পা নেয়, কিন্তু তার শরীরটা অনেক মোটা তাজা। কিছুক্ষণ পর দূর থেকে দেখছি একটা হিংস্র জন্তু কিছু খেয়ে সেখানে ফেলে যায়, ওইটা আস্তে আস্তে গিয়ে ওখানে খায়, এভাবে তার রিজিকের ব্যবস্থা হয়ে যায়। ওইটা দেখে ওই লোকটা বললো যে আল্লাহ তাআলা তো খাওয়াইতে পারে, আমিও কী করবো, মানে ঘরে বসে থাকবো, ইনকাম করার প্রয়োজন নেই, শ্রম করার পরিশ্রমের প্রয়োজন নেই। কিন্তু নাকে দিনে নাগতরা তার কিছুই সব কিছু চলে গেল, একদম মানে মরা যাওয়ার মানে দুনিয়া থেকে চলে যাওয়ার মতো হয়ে গেল। না আল্লাহ তুমি ওকে খাওয়াচ্ছ, আমাকে কেন খাওয়াচ্ছ না? আর তুমি ওই জায়গায় দেখো না, তার হাত পা নাই, কিছু নাই, আর যে খাওয়াচ্ছে যার মাধ্যমে, যেমন ওই সাপের ঘটনা দুটা যদি আমরা মিলে দেখি, চড়ুই পাখির কী ছিল, পাখিটার ডানা ছিল, পাখা ছিল, সব কিছু ছিল, আর সাপটার কী ছিল, অন্ধ ছিল, ওই হাত পা নাই বিড়ালটার নাই কিছু, তো তার জন্য আমি বিনা পরিশ্রমে আমি তাকে দান করছি, এবং যাকে নিযুক্ত করেছে তার সব কিছু আছে। এখান থেকে তুমি এটা শিক্ষা নাও নাই যে যার কোনো কিছু নাই তাকে আমি দিচ্ছি, আর তোমার কাছে সব কিছু আছে, তুমি ঘরে বসে বসে খাচ্ছ।
আল্লাহ,
এর অর্থ হচ্ছে কি, পরিশ্রম আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা রিজিকের জিম্মা নিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই, রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা। এখানে লেখকদের কয়েকটি বিষয় আছে। একটা বিষয় হচ্ছে যে বেকার বসে থাকা, যে আল্লাহ তাআলা আমাকে খাওয়াবে
দিবেন,
হ্যাঁ, যেমন আল্লাহর আল্লাহর উপর আমি কি তাওয়াক্কুল করলাম, এটার নাম তাওয়াক্কুল না। তাওয়াক্কুল বলা হয় ওটাকে যে কাজকে অবলম্বন করে ভরসা আল্লাহর উপর করা,
মাধ্যম এখতিয়ার করতে হবে,
মাধ্যম এখতিয়ার করতে হবে, যে কোনো ব্যবসা বাণিজ্য চাকরি চাষবাস আপনার যত কিছু চাষাবাদ এগুলো করার মাধ্যমে আমি, কিন্তু ওখানে ভরসা করবো কোথায়, আল্লাহর উপর। এখন বিষয়টা এখানে দুই দিক কি হলো, একটা হচ্ছে একদিকে হতে কাজ ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা, আরেকটা হচ্ছে যে কাজ করে আল্লাহর উপর ভরসা ছেড়ে দেয়া, যে আমি যা করবো শ্রম করবো নামাজ ছেড়ে দিলাম, আল্লাহ তাআলার হুকুম আহকাম হালাল হারাম সব ছেড়ে দিয়ে একদম পরিশ্রম করতে এলাম, সেটাও ইসলাম নিষেধ করে। আবার একেবারে কাজ ছেড়ে দিয়ে ঘরে বসে থাকে, এটাও আল্লাহ তাআলা পছন্দ করে, ইসলাম এটাকে পছন্দ করে না। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়ায়ে কেরাম কি করেছেন, পরিশ্রম করেছেন রিজিক অন্বেষণের জন্য। দেব হযরত আদম আলাইহিস সালাম, যিনি আমাদের সর্বপ্রথম আবুল বাশার, মানুষের আমাদের সবার বাবা, উনি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন। হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত শুধু সুলাইমান আলাইহিস সালাম বাদশা ছিলেন, উনি বাদশাহী করতেন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের জীবনে দেখলে ওনারাও কি করেছেন, জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন উপায় অবলম্বন করেছেন। এবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সমস্ত নবীরা কি করেছেন, ওনারা কোনো উপায় জীবিকার জন্য উপায় অবলম্বন করেছেন, এমনকি ছাগল চড়িয়েছেন। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কি করেছেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয় প্রকাশের জন্য আজিজি এনকাসারি, যেটাকে বলা হয় যে আমিও কিছু বিনিময়ের মাধ্যমে আমিও ছাগল চড়িয়েছি
আল্লাহ।
তো এটার দ্বারা আর এক অব্দি আমরা বুঝলাম যে শ্রম যেটা সেটা লজ্জার বিষয় নয়, সেটা হচ্ছে কি উত্তম বিষয়। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সারমর্ম হচ্ছে যে ওই রিজিকের চেয়ে উত্তম রিজিক আর নেই যে রিজিক নিজের হাত দ্বারা কামাই করা
অর্জন করে,
আর ওই রিজিকটা অত্যন্ত কি মন্দ যেটা মানুষের কাছে সওয়াল করে ভিক্ষা করে নেওয়া হয়। এখানে আরেকটা বিষয় আমরা আজকের বিষয়ের মধ্যে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের উপার্জনের মাধ্যমগুলো আমাদেরকে দেখতে হবে। যে ভিক্ষা করা সেটাও তো একটা মেহনত হয়, সেটা তো শ্রমের প্রয়োজন হয়, সেটা তো কষ্ট হয়, কিন্তু আল্লাহ তাআলা এটাকে পছন্দ করেন না, ইসলাম সেটাকে পছন্দ করেন না। আমাকে উপায় অবলম্বন করতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম ইসলাম শরীয়ত আমাদেরকে কীভাবে দিয়েছেন, সুদের মাধ্যমেও কী করা যায়, জীবিকা নির্বাহ করা যায়, এবং অনেক মাধ্যম আছে, ডাকাতি করে তাদেরকে কম কষ্ট হয়, চুরি করা কত রিস্ক, এটাও কি কষ্ট না, এটাও পরিশ্রম, কিন্তু পরিশ্রম আমি কীভাবে করতে হবে, এই সবগুলো বিষয়কে আমাকে জানতে, আমাকে আমি মুসলমান, আমাকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক শরীয়ত আমাকে কীভাবে দিক নির্দেশনা দেয়, আমাকে ওইটা যদি অবলম্বন না করে না দেখি, তাহলে আমাকে অনেক সময় মনে হবে পরিশ্রমের কথা বলা হয়েছে তো আমি ভিক্ষা করি, এটা তো পরিশ্রম, আমি সুদের কাজ করবো, এটাও তো পরিশ্রম, আমি হালাল হালাম ফরক না করে মিথ্যা বলে ব্যবসা বাণিজ্য করি, সেটাও এটাও তো পরিশ্রম, হালাল উপার্জন, আমি তো কষ্ট করতেছি। এই এসবগুলো বিষয় বিবেচনা করে আমাকে কোনটা অবলম্বন করতে হবে যেটাতে আল্লাহ ও রাসূল রাজি, এটাকে আনার জন্য আমাদেরকে সর্বপ্রথম তাওয়াক্কুল সম্পর্কে জানতে হবে। আল্লাহ তাআলা যে রিজিক প্রদান করেন কীভাবে প্রদান করেন সেটা বিশ্বাস আমাদেরকে মজবুত করতে হবে, যে আল্লাহ তাআলা যে কোনো উপায়ে কী করতে পারেন, আমাদেরকে আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারে। একজন মানুষ তার কিছুই নাই, এরপরও আল্লাহ তাআলা তাকে কখনো উপবাস রাখেন না, তার জন্য ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা নাফর মানে আমরা কতটুকুই করি, করার পরেও আমরা আমাদেরকে আল্লাহ তাআলা দেন। আমাদের বলে আমাদের কোনো সেরা আব্দুল হাবিব ভাই বলেছিলেন, ওনার এক সফর ছিল ইউরোপ কান্ট্রিতে, তো উনি এটা বলেছিলেন যে একজন লোক এসে হালাল রুজির কথা যখন বলা হলো, বলে আমি হালাল রুজি করার এখানে কোনো ব্যবস্থাই নেই, আমাকে আমি দোকান করি, আপনার বয়স শুনে আমি হালাল রুজি উপার্জন করা আমার জেহেন হয়েছে, মন মানসিকতা হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু এখানে যে দোকান, যে ব্যবসার সিস্টেম, আমার ব্যবসা প্রতিষ্ঠান, এখানে যদি হারাম জিনিস ড্রিঙ্কস ইত্যাদি যদি না রাখি তাহলে
চলে না,
চলে না, এবং এটা রাখলে এটার দ্বারা অন্যগুলোও চলে। এখন আমার দোকান ভাড়া আছে, আমার
ফ্যামিলি আছে,
ফ্যামিলি আছে, এখানে আমার ভাড়া আছে দোকানের, তার দোকানে যে আমার
কর্মচারী
আছে, এদের বেতন আছে, এগুলো কীভাবে আমি করবো। তো আব্দুল্লাহ বলার একটা সামান্য একটা কথা ওকে বললাম যে তুমি হারাম করতেছো, সেটা তোমার বিশ্বাস যে এটা তুমি হারাম করতেছি, আমার বিশ্বাস, এটা গুনাহ তুমি জানো? ও জানে। তো বললেন যে গুনাহ করা সত্ত্বেও, হারাম অবলম্বন করা সত্ত্বেও আল্লাহ যে জায়গা তোমাকে রিজিক দিচ্ছে, হালাল উপায়ে তুমি যদি রিজিক জন্য তুমি কষ্ট করো, শ্রম করো, তুমি সেটার জন্য যেভাবে চেষ্টা করতে করো, ওই অবস্থায় তোমাকে আল্লাহ তাআলা রিজিক দেবে না, তোমার কি এটা বিশ্বাস হয়? তো বলে আমার অন্তরটা কি খুলে গেল, আপনার কথা আমার বুঝে এসে গেছে। ওখান থেকে গিয়েই সব হারাম বস্তু যা ছিল সব বের করে ব্যবসা প্রতিষ্ঠান আগের মতো চালাতে লাগলো। এক বছর পর আবার দেখা হলো, বলে যে আমার আগের চেয়ে অনেক গুণ ব্যবসা বেড়ে গিয়েছে।
আল্লাহ,
এর অর্থ হচ্ছে যে হারাম উপায় অবলম্বন না করে
এই তাওয়াক্কুল জিনিসটা উজুর ফুট উঠছে।
জি জি,
উনি বলছেন না যে আগে যদি আপনি এই মন মানসিকতা রাখতে পারেন যে হারাম রাখলে আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছে লাভ, হালাল হলে দিবে না কেন?
এটাই বর্তমান সমাজের আমাদের মাদানী চ্যানেল দর্শক শ্রোতা যারা আছেন, আজকে আমাদের আল্লাহ তাআলার উপর ইমান, আল্লাহ তাআলার উপর বিশ্বাস, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল ভরসা, এই জিনিসটা আমরা সঠিকভাবে আমরা বুঝতে না পারার কারণে, বুঝতে পারলেও সেটাকে অন্তরে ধারণ না করার কারণে আজকে আমাদের এই অবস্থা।
আপনি এটা বলতেছেন, আমি আজকে সকালে একটা ফেসবুকে মানে ভিডিও দেখলাম, মানে সামুদ্রিক একটা প্রাণীর, এটা সম্ভবত তিমি মাছ। তো এখানে ইনফরমেশন দিল যে সে তার ডেইলি 3600 কেজি খাবারের প্রয়োজন হয় ডেইলি, আর সেটা ডেইলি সে গ্রহণ করে, আল্লাহ তাআলা তাকে ব্যবস্থা করে দেয়। তো একজন ওখানে লিখেছে যে এটা যদি একটা মাছকে আল্লাহ তাআলা এত কেজি খাবার ব্যবস্থা করে দিতে পারে, তার তো কোনো মানে তার কোনো শ্রম নাই, তাকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিচ্ছে একটা মাছকে, তো মানুষকে কেন দিবে না? মানুষ তো আশরাফুল মাখলুকাত।
হযরত সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত করেছিলেন সকল সৃষ্টিকে, তো কতদিনের রান্না আমার কত কিছু করেছেন সকল সৃষ্টি খাওয়া আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু একটা মাছ এটা এক গ্রাসে খেয়ে ফেলো, বলে আরো দাও, বলতে আর্থ নাই আমাকে আল্লাহ তাআলা এরকম 3 লোকমা 3 গ্রাস আমাকে রিজিক দিয়ে আজকে আপনার দাওয়াতের কারণে আমি একটু কোথায় থাকতাম। এরপর সুলাইমান আলাইহিস সালাম, উনি তো সারা বিশ্বে এমন বাদশাহ আর হয়নি হবেও না, উনি এটা আল্লাহ দরবার ফরিয়াদ করেছিলেন, উনি চেয়েছিলেন যে দেখি আমি পারে কিনা, কিন্তু আল্লাহ তাআলার বাদশাহই কত বড়,
বুঝিয়ে দিয়েছেন।
উনি সিজদায় পরে ক্ষমা চেয়েছেন, ক্ষমা বলতে মানে নিজের অপারগতা প্রকাশ করতে, কোনো নবীদের তো কোনো গুণা নেই। তো এটার দ্বারা আমাদেরকে বুঝেছে আল্লাহ তাআলা ওই মাস্ককে দিয়েছেন, আমি সর্বপ্রথম বলেছি আমরা আশরাফুল মাখলুকাত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান আমাদেরকে হাতে দিয়েছেন, আমাদেরকে শিখিয়েছেন যে পরিশ্রম কীভাবে করতে হয়, এবং এটার দ্বারা মানুষের ইনসানিয়াত, যেটাকে আমাদের বর্তমানে মানবতা বলে আমাদের স্লোগান দেয়, আমাদের কিছু শিক্ষিত লোকেরা মানবতার স্লোগান দেয়, মানবতার স্লোগান দিয়ে শ্রমিকদের শ্রমকে অবলম্বন করে নিজের পুঁজিপতি হয়ে যায়, অনেক বড় লোক হয়ে যায়। কিন্তু আজকাল যদি বিভিন্ন শিল্প কারখানার দিকে আমরা দেখি, সেখানে শ্রমিকের ঘাম, শ্রমিকের শ্রম তাদের আজকে কোটিপতি হওয়ার পেছনে, কিন্তু আমরা ওই মানবতার স্লোগান দেয় তারাই যারা শ্রমিকের শরীরের উপর, শ্রমিকের ঘামের উপর তাদের সম্পদের পাহাড় করে। যদি কোনো শিল্প কারখানা যদি আপনি গিয়ে যদি তাদের থেকে রিপোর্ট নেন, তাহলে দেখবেন তাদের শ্রমের বিনিময় কতটুকু দেওয়া হচ্ছে। অথচ রসুলের পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম এর মাধ্যমে ইসলাম যে দৌলত আমরা পেয়েছি, রসুলের পাক সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা শ্রমিকের যে শ্রমের যে বিনিময় সেটা তার ঘাম শুকানোর পূর্বে দিয়ে দেয়। তাহলে ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে, কিন্তু ওই মানবতার স্লোগানদারি যারা আছে তারা আজকে এই শ্রমিকদের, আমরা শ্রমিক দিবসও পালন করা মনে হয় পহেলা মে শ্রমিক দিবসে একদিনে অনেক সময় স্লোগান, অনেক মিছিল মিটিং হয় শ্রমিকদের দাবি আদায়ের জন্য, কিন্তু ইসলাম এর আগে আমাদেরকে দিয়ে দিচ্ছে যে
ঘাম শুকানোর
আগে। এবং রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনেক ভালোবাসতেন। একবার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরাম আরো রয়েছেন, একজন লোক মানে খুব তারা হুড়া করে কাজ করতেছেন, মানে খুব দ্রুত বেগে ওনার যে দুনিয়া যে কাজ চাষবাস যেটা হোক ওগুলো করতেছেন। ওই অবস্থায় যারা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, যারা ইবাদতের মধ্যে, ইলমে দীন অর্জনের মধ্যে, বিভিন্ন দীনি কাজের মধ্যে রয়েছেন, তারা ওই লোকটার দিকে অবাক হয়ে তাকিয়েছেন এবং একজন মন্তব্য করল যে যদি এই তার ব্যস্ততা, এই দ্রুত বেগে কাজ করা, এটা যদি আল্লাহর ইবাদতের জন্য হতো, দিনের জন্য হতো, তাহলে কতই না ভালো হতো। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই লোকটি যদি এই রিজিকের অন্বেষণ সেটা যদি নিজের মা বাবা সন্তান সন্তান পরিবারকে খাওয়ানোর জন্য করেছে, সে আল্লাহর পথে রয়েছে, আল্লাহর
সুবহানাল্লাহ।
সে যদি এই অর্জনটা, এই কষ্টটা, এই ব্যতিব্যস্ত যেটা রয়েছে তার ব্যস্ততাটা, সেটা যদি অপরের মুহতাজিদেরকে মোকাফিককে থেকে বাঁচার জন্য করে, তার সেও আল্লাহর পথে রয়েছে। তবে হ্যাঁ, সে যদি দাম্ভিকতাকে দেখার জন্য, অহংকারের জন্য বা দুনিয়ার লালচে করে এই ধরনের সম্ভ্রম এটার জন্য যদি করে, তাহলে সে ক্ষতির মধ্যে, অর্থাৎ সেটা তার জন্য দুনিয়া আখেরাতের ক্ষতি, যেটা ওই হাদিসের মধ্যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং নিজের পরিবারকে মানুষের মোহতাজ থেকে বাঁচানোর জন্য, নিজে অপরের হাত মোকাবেক্ষা হতে বাঁচানোর জন্য রিজিক অন্বেষণ করা, শ্রম করা এবং সেটার জন্য কী করা, চেষ্টা করা, সেটা ইবাদতের পরিপন্থী নয়। আমরা মনে করি যে তসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, আমরা মধ্যে মাদানী কাফালে সফর করলাম, দিনের দাওয়াত দিলাম, বা যেগুলিকে আমরা সবাই ইবাদত মনে করি, না, ইসলাম আমাদেরকে এটাকেও ইবাদত করেছে, বরঞ্চ যে নিজের হাতের কামাইকে শ্রেষ্ঠ রিজিক বলেছেন, সেটা এমন হালাল রুজি যেটা পেটে গেলে নূর হয়ে যায়, আর হারাম রুজি যদি আমরা খাই তাহলে আমরা ইবাদত গুজার হতে পারি বটে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সেটা গ্রহণযোগ্য নয়। আর যদি আমরা আল্লাহ তাআলার শ্রম না করি, পরিশ্রম না করি, চেষ্টা না করি, তাহলে আল্লাহ তাআলার উপর যে দাহালাল উপায় থেকেও তো আমাদেরকে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় দান করার জন্য আমাদেরকে হুকুম দিয়েছেন, সেটা ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত, যাকাত আদায় করতে হয় আমাদেরকে, সেটা ফরজ। তো এগুলি আল্লাহ তাআলা তখন কবুল করেন যখন আমরা হালালভাবে এটা উপার্জন, হারাম আল্লাহ তাআলা কবুল করেন না, হালালটাই কবুল করেন। তাহলে বোঝা যাচ্ছে যে শ্রম এটা অত্যন্ত মর্যাদাময়, পরিশ্রম করা ইসলামের পরিপন্থী নয়, বরঞ্চ এটা আল্লাহ তাআলার মকবুল হওয়ার জন্য একটা অন্যতম মাধ্যম। হযরত মূসা আলাইহিস সালামের মতো একজন জলিল কদর নবী, উনি চাকরি করে, ওনার মহারানা হয়েছে মহাদর সোহাইব আলাইহিস সালাম, হচ্ছে উনি নবী, উনি হচ্ছে ওনার শাশুড়, উনি কোরআনে পাকের মধ্যে ওনার সম্বন্ধে আলোচনা করেছে যে উনি যে বিয়ে করেছেন হযরত সোহাইব আলাইহিস সালামের কন্যাকে, মহারানা কি ছিল, মহারানা ছিল যে মেয়েকে বিয়ে দেবো 10 বছর আমার এখানে যে আছে বকরি যেগুলি এগুলি ছাড়া, তো 10 বছর চাকরি করেছেন, মহারানা দিয়েছেন সেটা। তো সুতরাং এ তো বড় আল্লাহ তাআলার নবীরা হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ, এরা যদি শ্রম করতে পারে, কাজ করতে পারে, আজকে কাজকে আমরা লজ্জা মনে করি, গুনাকে লজ্জা মনে করি না, গুনা করাকে লজ্জা মনে করি না। কেউ যদি মাস্টার্স পাস করলো, কেউ উচ্চশিক্ষিত হলো, বড় আলেম হলো, সে যদি একটা কোনো শ্রমের কাজ করে, কোনো একটা হালাল রুজির জন্য এমন কাজ করলো যে কাজটিকে তার শোভা পায় না, মনে করেন একজন বড় আলেম বা একজন বড় প্রফেসর, বেরো প্রিন্সিপাল বা যে যাদেরকে সমানে সম্মানে চোখে দেখে, সে যদি অভাবের কারণে যে কন্ডিশনের জন্য বাজারে গিয়ে কিছু বিক্রি করলো, দেখতে তার অনেক খারাপ লাগে না, এই যে একটা মাদ্রাসার প্রিন্সিপাল বা একটা স্কুলের অধ্যক্ষ প্রফেসর, সে এসে বাজারে দাঁড়িয়ে বিক্রি করতেছে, অথচ এটাকে গুনাহের কাজ না, এটাকে কেউ হেয় করে যদি দেখে তাহলে তার ভুল, কিন্তু রিজিক অন্বেষণের জন্য অপমানজনক স্থানে দাঁড়ানো, এটা হাদিসে পাকের মধ্যে তার সম্ভ্রম হচ্ছে যে গুনা এমনভাবে যারা যেভাবে শীতকালে পাতা শুকিয়ে যায় গাছের পাতা, নাড়া দিলে যেভাবে পাতা জ্বলে এভাবে মানুষের গুনাহ জ্বলতে থাকে।
আচ্ছা হুজুর, এরা ওই সকলই লোক যারা আবার এরা যদি হারাম কোনো কাজ করে বলতে দ্বিধাবোধ করে না, এই যে আপনি যেটা বলতেছেন যারা শিক্ষিত মানুষ, এরা তো বিভিন্ন সময় মানে শয়তানে ধোকায় পড়ে বিভিন্ন হারাম পন্থায় যখন ইনকামের মধ্যে চলে যায় তখন এরাই কিন্তু আবার সেগুলোতে সাইও দেয়, এক শ্রেণীর মানুষ আছে মানে তাদেরকে সাই দিবে, আর এক শ্রেণীর মানুষ আছে তাদের বিরুদ্ধে কথা বলবে। কিন্তু যখন একটা ভালো কাজ করতেছে, সেটা হোক না তার স্ট্যাটাসের বাইরে আর কি, সে তো হালাল উপায়ে করতেছে, তখনও তাকে লজ্জা দেয়। আচ্ছা আপনি তো বললেন যে অন্য মানুষের ক্ষেত্রে, আবার অনেক সময় আমরা যারা ধরেন মানে পড়ালেখা করি বা যারা ধরেন আলেম সমাজ আছে, আপনি বলেন যে এনারা হালাল রিজিকের জন্য এমন কোনো কাজ করে যেগুলো তাদের শোভা পায় না, তো ওই ক্ষেত্রে আমরাও লজ্জা পাই, তো এক্ষেত্রে আমাদের মানে মাদানী ফুল কি আমরা কি করতে পারি?
লজ্জা ওটা বলা গেল, একটা একটা বাক্য যথেষ্ট, লজ্জা গুনাহের কাজের মধ্যে। আল্লাহ তাআলার ফরমাবরদারি যেটা যায় সেটার মধ্যে লজ্জা পাওয়াটা সেটা শোভনীয় নয়, সেটা আমরা করলে আমাদের হালাল রুজির জন্য আমাদের কথা, হ্যাঁ আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব, আল্লাহ যেন আমাদেরকে সম্মানজনক জীবিকা দান করে যেটাতে আমাদের জিল্লাতে না হয়, কিন্তু আমাদের এমন উপায় পড়ে গেলাম, এমন পরিস্থিতি আমাদের এসে গেল, আল্লাহ তাআলা না করো, আল্লাহ তাআলা আমাদেরকে আফিয়াত দান করুন, সবাইকে যার যার মর্যাদা অনুযায়ী আল্লাহ তালা আমাদেরকে জিক প্রদান করুন। দুনিয়া আখেরাতে আমাদের যেমন, যেহেতু আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উম্মত অনেক সম্মানিত, সম্মানজনক জীবিকা আমরা চাই, এরপরও যখন প্রয়োজন পড়ে আমরা যে সেটা করি সেটা লজ্জা নয়, বরঞ্চ সেটা আল্লাহ তাআলার দরবারে আমাদের মর্যাদা বৃদ্ধির একটা উপায়। তাই আমাদের উচিত যারা আমরা সাদা কাপড় বিশিষ্ট মনে করেন, যারা নিজেকে আলেম ওলামা, নিজেকে একটু ধার্মিক, নিজেকে একটু ভালো মনে করে,
ভদ্র পথে চলে আসছে,
হ্যাঁ ভদ্র মনে করে, সবাই এবাদত, আমাকে একটু সবাই সম্মান করে, হুজুর ডাকে, এখন আমি কিভাবে এই কাজগুলো করব, আমি কিভাবে জমিনে গিয়ে চাষ করব, আমি কি সেখান থেকে ধান কেটে আনব, বা আমার মাথায় করে গিয়ে এই কাজটি করব, একটা বোঝা বয়ে নেব, এটা তো কোনো লজ্জা নেই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ খন্দকের যুদ্ধের মধ্যে নিজে খন্দক করেছেন এবং রান্নাবান্নার কাজে সফরের মধ্যে এক একজন এক একটা দায়িত্ব পাবেন। উনি বললেন আমি লাকড়ি নিয়ে আসবো, সবাই সাহাবাই কেন আল্লাহ রিদওয়ান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, মানে আপনি কেন করবেন, আমরা সবাই আছি, আপনার কোনো না, আমি এটা পছন্দ করি না, আমি বসে থাকবো আর আপনারা কাজ করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি নিজে গিয়েছেন এবং লাকড়ির বোঝা নিয়ে এসেছেন। সে বোঝা গেল যে শ্রম এটা লজ্জার বিষয় নয়, যিনি যার আসলে আল্লাহ তাআলা সকল কায়নাত বানিয়েছেন উনি আমাদেরকে প্র্যাকটিক্যাল শিখিয়েছেন যে শ্রম কোনো কি নয়, পরিশ্রম করা, কাজ করা এটা লজ্জা নয়, এটা সম্মানের কাজ, এটা যার কারো সম্মান গিয়েছে এই পর্যন্ত আমরা
দেখি নাই
কিনে, তো এটা আমাদের ভুল ধারণা, এটা আমরা নিজের অলসতা শয়তানের দোকা। আমরা ইনশাআল্লাহ নিয়ত করি কাজ করবো
ইনশাআল্লাহ। কিছুদিন আগেও ফেসবুকে একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা পোস্ট ভাইরাল হয়েছিল যে একটা মাস্টার্স পড়ুয়া ছেলে, সে রিক্সা চালিয়ে ওই দিন 200 টাকা কি 300 টাকা ইনকাম করেছে আর তার মা বাবার হাতে দিয়েছে সেটা। তো মানুষ বিভিন্ন রকম তাকে অ্যাপ্রিসিয়েট করেছিল, মানে তাকে বাহবা দিয়েছিল, আবার কিছু মানুষ মানে আপনি যেটা বলতেছেন অপোজিট কথাবার্তা বলেছিল, কিন্তু ওই ছেলেটা খুব স্বাচ্ছন্দ্যে এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে তুলে ধরছে যে না এটা করতে আমার কোনো মানে লজ্জাবোধ হচ্ছে না, বা এটা করতে গিয়ে আমার মানে কারো পরোয়া হচ্ছে না, আমি তো হালাল উপায় করছি, আমার কোনো ইয়ে হচ্ছে না। তো এটা আপনি আপনার বয়ান থেকে এটাই ফুটে উঠছে যে এরকমও মানুষ আছে যারা মানে শ্রম করবে কিন্তু ওই যে লজ্জার মানে কোনো ইয়া করবে না, যে আমি রিক্সা চালাচ্ছি সমস্যা কি, সমস্যা কি, আমাদের হালাল উপায় ইনকাম আসতেছে। আর প্রবাদ আছে না বাংলায় যে পরিশ্রমই হচ্ছে সফলতার চাবিকাঠি, যারা পরিশ্রম করবে তারা সফলতার উচ্চ শিখরে গিয়ে পৌঁছাবে। আজকে সে রিক্সা চালাচ্ছে হয়তো বা ভবিষ্যতে গিয়ে সে আরো অনেক উচ্চ জায়গায় চলে যেতে পারবে।
আছে না অনেক আমাদের বাংলাদেশে একটা উচ্চ পর্যায়ের অনেক বড় উনি স্ট্যাটাস ওনার জীবনে পড়েছিলেন, এখনো মনে বেঁচে আছে,
শিল্পপতি,
শিল্পপতি না উনি মানে বাংলাদেশের গভর্নর হয়েছে এই জাতীয়।
আচ্ছা আচ্ছা, আতাউর রহমান, জি জি আতাউর রহমান।
ওনার মানে অবস্থা এমন ছিল যে স্কুলে যাওয়ার জন্য একটা ফ্যান্ট ছিল না, গরুর দুধ বিক্রি করতে কখনো খেতে পারতো কখনো খেতে পারতো না, তো পরিশ্রম করেছেন এক সময় আল্লাহ তাআলা
দিয়েছেন।
তো এটা নয় যে যে পরিশ্রম এটা লজ্জার বিষয়, আমরা করতে থাকবো আল্লাহ। তবে একটা জিনিস আমাদের মুসলমান হিসেবে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মত হিসেবে আমাদেরকে এই জিনিসটা যদি আমরা অন্তরে বসিয়ে নিই যে আমরা আল্লাহ তাআলা যেভাবে রাখেন আমি এইভাবে খুশি, এভাবে রাজে, এভাবে যদি আমরা যদি মন আমাদের মনকে মনের মধ্যে বসাতে পারি তাহলে আমাদের অসুখ অশান্তি বলতে এটা থাকবে না
ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনাকে আরো সামনের দিকে নিয়ে যাব, যদি কল থাকে কল শামিল করব।
আমার নাম জুবাইর আহমেদ, সিমাবল থেকে বলছি। আমি একটি কথা শুনতে চাই, কার লাগে কান্দার মন কার লাগে আমার তো।
আচ্ছা ইনশাআল্লাহ, জি নেক্সট কল।
আমার নাম সামিদা আক্তার, সিফা নারায়ণগঞ্জ। আমি শিওনগুল আক্তার, শুনতে চাই।
ইনশাআল্লাহ স্যার, জি নেক্সট কল।
আমার নাম হচ্ছে রাকিব আক্তার, চট্টগ্রাম। আমি একটা নাতের কথা শুনতে চাই, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে।
আচ্ছা ইনশাআল্লাহ সবাই আমাদের সাথেই থাকুন। ফেসবুকে অনেকে কমেন্ট করেছে, হেলাল ভাই আছেন, বলছে সালাম সবাই কেমন আছেন, অনেক বছর পর আনিস ভাইকে মাদানি চ্যানেলে দেখলাম, মাশাআল্লাহ। অনেক ভাই আছেন, আসসালামু আলাইকুম লিয়াকত ভাই কেমন আছেন, ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ। নূর আলম ভাই আছেন, এরপর বিবাড়িয়া থেকে আছেন, মনিরুজ্জামান ভাই আছেন, আচ্ছা সেলিম ভাই আছেন, অসুস্থ দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক। আলামিন ভাই আছেন, এরপর আরও অনেক দর্শক আছেন, মাশাআল্লাহ লিখেছেন, আল্লাহ তাআলা সবাইকে বরকত দান করুক। সবাই আছেন, আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ সবাই আরও কিছু শিখতে পারবেন আপনারা। জি আনিস ভাই, অনেকে কালামের অনুরোধ করেছে,
সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু কর লাগিয়া কান্দরে মন কর লাগিয়া বান্দো কেউ তো তোমার আপন হবে না 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 কেউ তো তোমার আপন হবে না 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 যে জনে হবে আপনা সে তমদিনা যে দন হবে আপনা সে তমদিনায় মদিনা 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 যে জনে হবে আপনা সে তো মদিনায় যে জনে হবে আপনা সে তো মদিনায় এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই দয়াল নবী মায়ার নবী আপনা সদায় আপনা সদায় এই দুনিয়ার আপন যারা আজকে আছে কালকে নাই দয়াল নবী মায়ার নবী আপনা সদায় আপনা সদায় এমন আপনা তিনি এমন আপনা তিনি যার নাই উপমা যে জনে হবে আপনা সে তো মদিনায় যে জনে হবে আপনা সে তো মদিনায় কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দো কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দো কেউ তো তোমার আপন হবে না 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 কেউ তো তোমার আপন হবে না 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 যে জনে হবে আপনা সে তো মদিনা যে জনে হবে আপনা সে তো মদিনা 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 যে জনে হবে আপনা সে তো মদিনায় যে জনে হবে আপনা সে তো মদিনায় নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনে দেখো কেমন নূর ছেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ যতদিন ওই চন্দ্র তারা প্রজ্জ্বলিত থাকবে যতদিন ওই চন্দ্র তারা প্রজ্জ্বলিত থাকবে ততদিন মিলাদ নবী পালন করতে থাকব নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনে দেখো কেমন নূর ছেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নাতে মাহবুবে খুদা শুনবো শোনাতে থাকবো নাতে মাহবুবে খুদা শুনবো শোনাতে থাকবো ইয়া রাসূলুল্লাহর নার রা লাগাতে থাকবো নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনে দেখো কেমন নূর ছেছে আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ
এটাই আমাদের আলোচনা চলে আসছে যে শ্রম এটা কি নয়, মর্যাদাহানিকর কোনো কাজ নয়,
সেটা উল্টো মর্যাদা আছে,
শ্রমের উল্টো মর্যাদা রয়েছে। বরঞ্চ এখানে একটা বিষয় রেখত ভাই রয়েছে, একটা তো শ্রম করতে হবে, কিন্তু যারা শ্রমিক তাদের প্রতি আমাদের কীরকম হওয়া চাই। এখন আল্লাহ তাআলা এক একজনকে এক এক স্টেপ দান করেছেন, কেউ শ্রম করে, পরিশ্রম করে, চাকরি করে, কাজ করে। অনেক শ্রমিকের কাজের বিনিময় শুরুতে বলেছিলাম যে অনেক পুঁজিপতিরা কোটিপতিরা কোটিপতি হয়, তো তাদের প্রতি আমাদের কীরকম আচরণ হওয়া যায়। তো বিদায় হজের ভাষণের মধ্যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সতর্ক করেছেন যে তোমরা তোমাদের অধীনস্থ যারা আছে চাকর পরিচ তাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, তাদেরকে তোমরা যেভাবে খাও তাদেরকে খাওয়াবে, যাদের তোমরা যেটা পড়বে তাদেরকে পড়াবে, কোনো কিছু যে তোমাদের পছন্দ এমন কিছু রয়েছে তোমরা খেতে চাচ্ছ কিন্তু তাদেরকে খাওয়াতে চাচ্ছ না, কমপক্ষে একটু হলে তাদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পরিশ্রম করতেন তাদেরকে মহব্বত করে গ্রহণ মাগত, তাদেরকে বুকের সাথে জড়িয়ে ধরেছেন, এমন অনেক ঘটনা রয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানুষ যারা রয়েছেন সমস্ত মানুষ আদম এবং হাওয়ার সন্তান
জি,
কিন্তু মানুষকে আল্লাহ তাআলা এক একজনকে এক একভাবে রেখেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কাউকে যদি তোমাদের অধীনস্থ করে দেওয়া হয়, কোনো আদম সন্তান কোনো মানুষকে তোমাদের অধীনস্থ তোমাদের অধীনে থাকে, তবে তাদের ব্যাপারে তোমরা কী করবে, তোমরা যেটা কথা তাদেরকে সেটা খাওয়াবে, এবং তোমরা যেটা পরিধান করো সেটা পরিধান করাবে, তাদের কষ্টের চেয়ে বেশি কাজ মানে তাদের সাধ্যের বাইরে তো কোনো কাজ দিবে না। হ্যাঁ, যদি তাদের কোনো কাজ এভাবে কষ্টকর দিয়ে থাকো তাহলে ওই কাজের মধ্যে তুমি নিজেও অংশগ্রহণ করো, নিজেকে অংশগ্রহণ করার জন্য
বলো, সে তো মালিক, সে কিভাবে অংশগ্রহণ করবে,
সেটাই তো,
সে তো রেখেছে টাকা দিয়ে তাকে শ্রম করানোর জন্য।
আমার রসুলের সাথে রসুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ আর কি হতে পারে, উনি যদি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের সাথে কাজ করতে পারে, এমনকি নিজের কাপড়গুলো উনি সেলাই করেছেন, সেটা অমর্যাদা কারণ নয়। তাই আমরা মর্যাদার খাতিরে অনেক সময় দেখা যায় রেখত ভাই মানে আমাদের স্ট্যাটাসগুলো এমন হয়ে যায়, একজন মুচি সে তার রিজিকের কারণে হালাল উপরে রাস্তায় বসে করছে, কিন্তু তাদেরকেও আমরা যেভাবে ব্যবহার করি, একজন রিক্সাওয়ালা সে রিক্সা চালাচ্ছে প্যাডের তাকিদে, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ এটা করেছেন, রিক্সাওয়ালাকে আমরা কি পাত্তাই দিই না, তার একটা হোটেলে গিয়ে ভিআইপি হোটেলে খানা খেলাম, খানা খাওয়ার পর তাকে 100 টাকা 200 টাকা বকশিস দিয়ে
ওয়েটারকে,
হ্যাঁ, কিন্তু একজন রিক্সাওয়ালা তাকে একজন রাস্তায় বসে কিছু বিক্রি করছে তার জন্য কত দর কষাকষি,
যেখানে
বিহেভি হোটেল যেগুলো 5 টাকার চা 10 টাকার
ওখানে মানে নিজের স্বাদের জন্য নিজের নফসের জন্য যাচ্ছে,
আমরা নফসের জন্য বিহেভি হওয়ার জন্য যেটাতে আমাদের না দুনিয়াতে লাভ আছে না আখেরাতে লাভ আছে। আমার যারা শ্রমিক রয়েছে তাদের আমি মনে করি আমার অধীনে যদি কোনো চাকর থাকে যারা যারা কষ্ট করে করার ফলে আমার উপার্জনটা হয়, তাদেরকে দান করা, তাদেরকে কিছু বকশিস দেওয়া, তাদেরকে সাহায্য সহযোগিতা খানাফিনার ব্যবস্থা করা, আমাদের অনেক বড় লোক আছে যারা শ্রমিক তাদের বেতন ঠিক মতো দেয় না কিন্তু বাইরে দানবীর, বাইরে
জি
দানবীর, সে ফটো সেশন করে ফেসবুক বা বর্তমানে যেটা আছে আর কি আগেকার পত্রিকা না আসলে, ক্যামেরা না আসলে সেটা দেওয়া হতো না। এর জন্য অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে এগুলি অনেকে প্র্যাকটিস করে দেখাচ্ছে, মানে একটা জিনিস দিয়ে একটা মাস্ক দিচ্ছে বর্তমানে, মাস্ক দেওয়ার জন্য 5 জন হাত ধরো ছবি তোলে।
এখন অনেক সময় মনে হয় যে মাস্ক কি ওরা দিচ্ছে নাকি ওদেরকেই দুস্থ ব্যক্তিরা দিচ্ছে, অনেক সময় বোঝা যায়
দৃশ্যগুলো দেখা যায়। তো এই যে ছোট আমরা নিজের মা অধীনস্থ যারা আছে তাদের ঠিক মতো বেতন দেওয়া হয় না, তাদেরকে এগুলি না করে আমাদের করা হয় কি বাইরে আমরা অনেক দানবীর হয়ে
যাবে। এরকম অনেক সময় দেখা যায় যে ধরেন ঘরের টিচারের হুজুরের বেতন দিচ্ছে না, কিন্তু এদিকে আমার 4-5টা করে কাপড় কিনা হচ্ছে।
হ্যাঁ,
এটাও হয় অনেক সময়
হুজুরের বেতন দেওয়া হয় না, বিশেষ করে ধার্মিকতা যারা আছে তাদেরকে, মসজিদের ইমাম মুয়াজ্জিন তারা তাদের চাকরিটা দেখতে গেলে সম্মানজনক এবং কিন্তু অনেক কষ্ট
কষ্ট
কষ্টকর। বলতে একজন মুয়াজ্জিন বা একজন ফাসক্ত মসজিদের ইমাম, সে কোনো জায়গায় বেড়াতে গেলেও তার একটা টেনশন থাকে,
আজান কিভাবে হবে,
আজান টাইম হয়ে যাচ্ছে, আচ্ছা ওর এই কত বড় একটা কাজ আঞ্জাম দিচ্ছে।
আর তো দেখেন না, আমরা আমরা সবসময় চাকরি করতে গেলে, শ্রম করতে গেলে আমরা আগে ঘন্টাটা হিসাব করি, কয় ঘন্টা চাকরি দিবেন আপনি আমাকে, 8 ঘন্টা 9 ঘন্টা, কিন্তু এদের তো ফজর থেকে হিসাব প্রত্যেকটা, মানে কোনো টাইম টেবিল
নেই। এখানে একটা মশলা আছে শ্রম, যেমন এখানে বিষয়টা উল্লেখ করা দরকার যে শ্রমিকদের মর্যাদা আমি আলোচনা করলাম, কিন্তু শ্রমকে খেয়ানত করা সেটাও তো ইসলাম দিয়েছে। আমি শ্রমিক হলাম, আমি চাকরি করলাম, সেটা কষ্টের কাজ করতেছি, আমার এতক্ষণ পর্যন্ত আমি বড় লোকদের ইয়ে করলাম, কিন্তু শ্রমিকরা যে খেয়ানত করে সেটাও আমাদেরকে দেখতে হবে। আমি একটা কাজের জন্য, শ্রমের জন্য ইসলাম এটা নির্ধারণ করেছে, শ্রমের জন্য টাইম নির্ধারণ করতে হবে এবং বেতন নির্ধারণ করতে হবে। এটা নির্ধারণ করা ছাড়া কেউ যদি আপনার চাকরি চাকর রাখে বা নিজের অধীনে রাখে তাও তার জন্য এটা জায়েজ হবে না। আমাকে টাইম এবং বেতন দোনোটা আগে থেকে ফিক্স করতে হবে। করো তোমাকে আমি এখন আমি 1,00,000 টাকাও দিলাম, কিন্তু সেটা হবে ইসলাম একটা নির্ধারণ করেছে যে এটা করে। এরপরে নির্ধারণ করবো আপনি যদি বকশিস দেন, আপনি অনেক কিছু দেন, সেটা অন্য কথা। শ্রমিকের অধিকারটা আগে থেকে আলোচনা করে ইসলাম এটা বিধান করে দিয়েছে, আগে ভাবো করতে হবে। এবং শ্রমিকের যদি 8 ঘন্টা 5 ঘন্টা যা তার নির্ধারণ হয়েছে সেটা কম যদি করে বেতন যদি নিতে তার জন্য সেটা হারাম হয়ে যাবে। তাই ইসলাম সব কিছু অধিকারগুলো সুন্দরভাবে বর্ণনা করেছে, কিন্তু বিষয়টা দেখার বিষয় যেটা হচ্ছে ছোটোখাটো যারা চাকরি করে তাদেরকেও আল্লাহকে ভয় করতে হবে, বড় লোক যারা তাদেরকেও ভয় করতে হবে। বরঞ্চ আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে পরীক্ষা করেন, আমি কাকে কতটুকু মর্যাদা দিচ্ছি না দিচ্ছি, আমি তাকাব্বুরের জন্য শুরুতে জন্য তাকাব্বুরের জন্য অহংকারের জন্য দাম্ভিকতা দেখার জন্য সমাজের মধ্যে আমাকে একটু সম্মান, টাকা পয়সা অনুমান টাকা পয়সা না কমাইলে সমাজে কোনো দাম নাই, এটার জন্য উপার্জন করে, এটা অপমানকর কাজ, এটার দ্বারা আল্লাহ তাআলার নিকট কোনো সম্মান পাওয়া যায় না, বরঞ্চ অনেক সময় দেখা যায় অপদস্থ হয়। অপদস্থ এই পর্যন্ত যদি আমরা ইতিহাস দেখি যে যার কারো ধারস্থ হয় না, কারণ ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে পাকের ইয়া হচ্ছে যে উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম,
উত্তম
উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম, মানে এর অর্থ কি যে আমি হাত আপনাকে মহতাজ না হয়ে আমি আরেকজনকে দিই, এইটা হচ্ছে উত্তম, এটা উত্তম না। তো আমি অপরের কাছে মহতাজ হওয়া, একদম মহতাজ একদম বড় লোক, সে মনে করে আমি কারো মহতাজ হচ্ছে না দান করতেছে, কিন্তু দেখা যায় যে সে এমন মহতাজ তার সম্পদের হিসাব করলে দেখা যাবে, সম্পদের যে হিসাব করা যায় একজনের সেবা অনেক ভালো আছে। তা আমাদের যারা আল্লাহওয়ালা যেন যাদেরকে অনুসরণ করলে আমরা হেদায়ত পাবো, হেদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমত আলাইহিম, যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন তাদের যদি আমরা দেখি জীবনী, আম্বিয়া কারাম আলাইহিম সালামের জীবনী আমরা শুনলাম, সাহাবায়ে কারাম আলাইহিম রিদওয়ান যারা রয়েছেন, সৈয়দা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ব্যবসায়ী ছিলেন এবং এমনকি খেলাফত লাভের পরেও উনি কি বাজারে যাচ্ছেন যে টুপি বিক্রি করে কী করবেন, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আপনি কোথায় যাচ্ছেন, না আমি টুপি বিক্রি করে বাজার, অথচ দেশের বাদশাহ খলিফা, আপনি এভাবে করলে তো চলবে না, আপনি আপনার রাষ্ট্র কীভাবে চালাবেন। পরবর্তীতে এরপর থেকে রাষ্ট্রীয় কোষাগারে বেতন নির্ধারণ হতো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা সুরা মশওয়ারা করে এটা নির্ধারণ করে এরপর থেকে চালু হয়েছে, কিন্তু উনি পর্যন্ত কি বাজারে যাচ্ছেন, বাসা হওয়ার পরও কি করতে বিক্রি করতে। সেই জন্য আমাদের অনেকে যারা কিতাব লিখেছেন বড় বড়, যেমন আরবিতে একটা কিতাব রয়েছে যেটা ফিকার কিতাব, খুদুরি বলা, খুদুরি ইমাম আহমদ বিন মোহাম্মদ খুদুরি ওনার নাম, ওনার কিতাবগুলো সব মাদ্রাসাগুলো পড়ানো হয় ফিকার কিতাব মাসার মাঝে। তো কুদুরি, কুদুরি এর অর্থ হচ্ছে যে মানে আমরা দেখছি আছে না পাতিল, পাতিল বিক্রেতা অথবা কাতিল বানাতো। তো উনি এত বড় কিতাব লিখেছেন, আমরা পড়ছি, আলেম হচ্ছেন, উনি নিজের জীবিকা উপার জন্য কি করেছেন
পাতিল বিক্রেতা।
এভাবে আরো অনেক বড় বড় আল্লাহর ওলিদের জীবনে তারা জীবিকা, আমিরে আহলে সুন্নাহদের কথা যদি দাওয়াত ইসলামী ওনার মাধ্যমে আমরা পেয়েছি। তো উনি আল্লাহ তাআলার দয়ায় আমাদের জন্য এই যুগের জন্য অনেক বড় একটা রহমত। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে প্রতিষ্ঠিত করা বের বা আমল করা, এটা আমিরে আহলে সুন্নতের সৎকায় এই যুগের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা সুন্নত মনে করি শুধুমাত্র কয়েকটা জিনিসকে, সাধারণ পাবলিকের নিকট সুন্নত মিসওয়াক করা, পাগড়ি পরা, দাড়ি রাখা, মুক্ত হাতে গোনা, শ্রম করা, এটা যে সুন্নাত, এই সুন্নাতের নিয়তে কয়জন আমরা করি। আমির আল সুন্নাত দামাত বরকাত এমন একটা ব্যক্তিত্ব যিনি শ্রমকে অবলম্বন করে এতটুকু পর্যন্ত পৌঁছেছেন। উনি এখনো পর্যন্ত জীবিকা উপার্জন বা মাদানী চ্যানেলের মধ্যে একদম খুলে বলে দেন যে আমার দাওয়াত ইসলামী থেকে আমি মাদানী মোজাকারা করেন কত কত কতক্ষণ সময় দেন। আমরা তো মনে করেন যারা সময় দিই চাকরি বাকরি করে নিজের পরিবার পরিজন দেখে এরপর যা সময় দিতে পারে এতটুকু। আমির আহলে সুন্নাত রাত দিন দাওয়াত ইসলামী, ওনার শ্রমের বিনিময়ে ওনার ঘামের আজকে সৎকা, উনি যে কষ্টটুকু করছেন আমরা সবাই মিলে করতে পারবো না, কিন্তু উনি এখনও ওনার পরিবার পরিচালনা করেন নিজের অর্জিত ইনকাম দিয়ে। ওনাকে আত্মার বলা হয়, আত্মের আত্মার বিক্রেতা। তো অনেকে এর আগে অনেক এমন কাজ করেছেন যেগুলি সমাজে ভালো চোখে দেখে না, অনেক সময় বাদাম বিক্রি করা, এই ধরনের কাজও উনি শুরু শুরুতে করেছেন,
ঝাড়ু বিক্রি করেছেন।
উনি এটা স্পষ্টভাবে বলেন, এটা আমি করেছি। এবার এখনও ঘুমান অনেক, মানে অন্তত চাইলে ওনার যতগুলো কিতাব আছে পৃথিবীতে মনে হয় এমন লেখক কম পাওয়া যাবে যে যার লিখিত বইগুলো এতটুকু পাঠক। এক সপ্তাহের মধ্যে আপনি জানেন যে 37 ভাষায় অনুবাদ হওয়া, এবং পাঠক সংখ্যা কত,
পাঠকের যেটা সাপ্তাহিক
সাপ্তাহিক আমাদের রিসালে দেওয়া হয় 22-23 লক্ষ পর্যন্ত পৌঁছে গিয়ে
এক সপ্তাহের মধ্যে।
এমন লেখকের বইগুলি থেকে 23 লক্ষ বা যতটুকু পৌঁছায়, উনি যদি 10 পয়সা করে 20 পয়সা করে যদি ওখান থেকে যদি ওনার অধিকার আছে, এটা না যায়স না কিতাব, এটা না যায়স না উনি নিতেন, তো কত বড় এটা কবর
কত ব্যাংক ব্যালেন্স হয়ে যেত।
কিন্তু অনেকেই এই আমির আহলে সুন্নাতকে যেভাবে পজিটিভ নেগেটিভ বলার লোক আছে না, পজিটিভটা পজিটিভটাই দেখে, যেমন মাসি সে শুধু কোথায় বসে, যেমন ঘা যেখানে আছে, ময়লা যেখানে আছে সেখানে বসে, আর মৌমাছি ফুলে গিয়ে বসে। তো কেউ লোকের মধ্যে এরকম রয়েছে, কিছু মাসির অভ্যাস রয়েছে,
কেউ
মৌমাছির অভ্যাস রয়েছে। তো যারা মৌমাছির অভ্যাস তারা ভালো জায়গায় বসে না, তারা খারাপটাই দেখে সবসময়, আর মৌমাছির মতো যাদের অভ্যাস তারা ভালোটাই দেখে। তো এইরকম কিছু মাসি জাতীয় লোক আছে যারা আমির আহলে সুন্নাতের এই বিষয়টাকে, উনি হালাল উপার্জনের জন্য এটা করছেন, উনি তো কী করবে, উনি তো আতর বিক্রেতা, এরকমও অনেকে ব্যাড কমেন্ট করেন যে। তো আমির আহলে সুন্নাত এটা পরোয়া করেন না, আলহামদুলিল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছে এটা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুবারকা, এটাকেও জিন্দা করতে হবে, এটাও জিন্দা করতে হবে। আলহামদুলিল্লাহ এটার কারণে দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে এসে অনেক ইসলামী ভাইয়ের, আমার জানা মতো আমি জানি অনেক ইসলামী ভাইকে যারা তাদের ইনকামের পথ ছিল গুনাহে ভরা এবং অনেক টাকা ইনকাম হতো, কিন্তু আমির আহলে সুন্নাতের এই সোহবত, দাওয়াত ইসলামের এই সোহবতের কারণে তারা ওই বিশাল অঙ্ক ইনকাম এখান থেকে ফিরে এসে কম ইনকাম কম উপার্জনের মধ্যে লেগেছে, শুধু হালাল ভাই উপার্জনের জন্য। এরকম অসংখ্য ইসলামের ইতিহাস রয়েছে তাদের যে মাদানী বাহার রয়েছে, তারা হারাম থেকে বাঁচার জন্য অনেক ছোট কাজের মধ্যে তারা অবলম্বন করেছে। তাই লিয়াকত ভাই আজকে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে পরিশ্রম আমাদেরকে করতে হবে কীরকম, যেটাকে শরীয়ত আমাদেরকে নির্ধারণ করেছে। ভিক্ষা করাও পরিশ্রম, চুরি করাও পরিশ্রম, সুদ খাওয়াও পরিশ্রম, শরীয়ত যেটাকে নিষেধ করে সেটা পরিশ্রম হলেও সেটা আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য নয়, সেটা দ্বারা দুনিয়া আখেরাতে ফায়দা নেই। আর যেটা শরীয়ত মোতাবেক সেটা যতই অপমানকর হোক, যতই মানুষের কাছে খাটো করা হোক, মানুষ ব্যাড কমেন্ট করুক, তা আমার কিছু আসা যায় না। আমাদের জেহেনে, আমাদের মন মানুষের মাইন্ডে যদি আমরা এটা বসিয়ে নিই, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য, হালাল রুজি উপার্জনের জন্য আমি কারো কাছে মুখতাজ হব না। একটা জিনিস যদি আমি যে জিনিসটা মানুষের কাছে চাইতেছি সেই জিনিসটা যদি মানুষের কাছে না চাই আল্লাহর কাছে চাই। একটা ঘটনা এত সুন্দর আমার ভালো লেগেছে, একটা অনেক বড় ধনী লোক, সে ঘরে এসে রাতে সব কাজ সেরে এসেই ঘরে ঘুমানোর জন্য চেষ্টা করলো। অনেকক্ষণ চেষ্টা করার পর ঘুম আসতেছে না, কতক্ষণ মোবাইল নিয়ে ইয়ে করে বিভিন্ন কাজ করতেছে কিন্তু ঘুম আসতেছে না। শেষে সে বলে একটু বাইরে ঘুরে আসে, ঘুরে আস ঘুরতেছে ঘুরতে এমন সময় একটা মসজিদ দেখলো, মানে উজু করে একটা নামাজ পড়ে গেছে। কিছুক্ষণ দেখি একটু শান্তি লাগে গেল, যেই মাত্র উজু করে মসজিদে গেল, মসজিদ খালি, একটা লোক এক কোনায় বসে অত্যন্ত কান্না করতেছে, অনেক কান্না করতেছে। সে নামাজ পড়ে ওই লোকটির পিছনে গিয়ে বসল, সে দোয়া করতেছে, দোয়াটা শোনার চেষ্টা করলো। তো দোয়ার মধ্যে সে বলছে তার মানে স্ত্রী ডেলিভারি হবে, ডেলিভারি নাকি অপারেশন, এটা এই জাতীয় একটা, তার অনেকগুলো টাকার, মানে একটা আমার 10,000 এই জাতীয় টাকার প্রয়োজন। এখন সে সকালে এটা দিতে হবে, নাইলে তার এটা অপারেশন হবে না, তার স্ত্রী মানে মারা যাওয়ার সম্ভাবনা এরকম। সে আল্লাহর দরবারে খুবই কান্না করতেছে। তো যখন মনে হয় শেষ হলো, আপনি এত কান্না করতেছেন, আপনার বিষয়টা আমি কিছুটা শুনতে পাচ্ছি, বিষয়টা খুলে বলেন, বলে এই অবস্থা যে সকালে আমার এত টাকা প্রয়োজন কিন্তু আমার কাছে কিছুই নেই, আমি এই জন্য আল্লাহর কাছে এখানে এসে দোয়া করতেছি। ওই লোকটা পকেটের মধ্যে যা টাকা ছিল এখান থেকে তার অ্যামাউন্টটা পুরো করে দিলেন, পুরো করে দিয়ে বললেন আমার দিলেন। তো উনি খুশি মনে কি এটা নিলেন, আল্লাহ শুকর আদায় করলেন। করার পর ওই লোকটার যে ঘুম আসতেছে না, যে টাকা দিয়েছে সেও অত্যন্ত খুশি যে এখন মনের মধ্যে একটা শান্তি, এখন ঘুম আসবে। উনি মনে করলেন যে আমার ঘুমের জন্য আসতেছে না, যে আমাকে কাউকে সাহায্য করতে হবে, ওনার মোনাজাতটা আল্লাহ তাআলা দ্বারা কবুল হয়েছে এবং আমার অস্থিরতা বাড়িয়ে দিয়েছে, আমাকে ওই মসজিদে তার টাকা দেওয়া। এখন এরপর করলো কি, ওই লোকটা একটা কার্ড বিজনেস কার্ড দিল, যে আপনার কখনো কোনো কিছুর প্রয়োজন হয় আমার কাছে আসবেন, এটা রাখেন, আমার নম্বর আছে এখানে। উনি নিচ্ছেন না, আমার কার্ড নিবার, তো কার্ড না নিলে আপনার প্রয়োজন হলে কীভাবে যোগাযোগ করবেন? আমি এখানে যে বসে আল্লাহর কাছে চাইছি, আপনি তো টাকা দিচ্ছে, আপনাকে আপনাকেই ফোন করেছিলাম, আপনার সাথে কোনো কন্ট্যাক্ট করেছিলাম, আমার যাকে বলার দরকার তা বলে উনি আমাকে ব্যবস্থা করে দিবেন, আমার এই কার্ডের প্রয়োজন নেই। এই জিনিসটা থেকে আমাদের কত বড় শিক্ষা, যে আমরা মানুষের কাছে মহতাজ না হই, মহতাজদেরকে বাঁচার জন্য আমরা সব পরিশ্রম করি, আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে, আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, সাথে সাথে পরিশ্রম করি হালালের জন্য। মনে করেন বর্তমানে শুধু একটা কথাই আমাদের শোনা যায় বিভিন্ন ব্যবসায়, এটা না করলে কেমনে চলবে, এটা না করলে কি করা যায়, এটা
দুনিয়াদারি চলবে,
দুনিয়াদারি এটা চলবে, সবাই এরকম চলতেছে, এটা এখন কি করা যায়। এই জিনিসটা আমাদেরকে একদম বরবাদ বরবাদ করেছে, এমন ধ্বংস করে দিচ্ছে, আমরা বুঝতেছি না। যখন আমরা কবরে যাবো তখন বুঝবো, বরং কবরে নয়, এমন এমন লোক আছে যারা দুনিয়াতেও বুঝতেছে। আল্লাহ তাআলা ইবরত অর্থাৎ শিক্ষা নিয়ে এরকম ঘটনা, আল্লাহ তাআলা কিছু ঘটনা ঘটিয়ে দেন মানুষের শিক্ষার জন্য, কিন্তু এরপরও আমাদেরকে কিনা, যেমন এই যে করোনা কালের সময়ে অনেক বড় বড় শিল্পপতিরাও মানুষ তাদেরকে ত্রাণ দিয়েছে, আমি নিজেও পৌঁছেছি, এমন লোক তারা বলতে পারতেছে না। আমি তাদের খবর নিয়েছি, বলছে তারা আপনি যা দিবেন তারা ওখানে গিয়ে নিতে পারবে না, তাদের জন্য এটা লজ্জাকর, লাস্টে অন্ধকারে গিয়ে তাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। এই জন্য এরকম অনেক দাওয়াত ইসলাম আমির আলোচনাতে বলেন, এমন লোকদেরকে খুঁজে খুঁজে বের করো, বর্তমানে তারাই সবচেয়ে বড় অভাব, কারণ বিজনেস সব কিছু বন্ধ হয়ে গিয়েছে, তারা এমন অবস্থায় পড়েছে যে কাউকে না চাইতে পারতেছে না, তারা অনেক কষ্টের মধ্যে তাদের কাছে পৌঁছে দেয়, এটা আমাদের জন্য বড় শিক্ষা।
কিন্তু হুজুর এই সময়টা তো অনেক বড় লোকরা তো
মানে একদম নিচে নেমে আসছে, কিন্তু অনেক মধ্যবিত্তরাও, নিম্ন মধ্যবিত্তরাও কিন্তু সুখের মধ্যে ছিল,
সুখের মধ্যে ছিল। তাদের ত্রাণের এমন অবস্থা হয়ে গেছে, তেলের বোতল এবং সবকিছু মিলে পেতে পেতে এমন হয়েছে, তার ঘর ভর্তি হয়ে তারা তো যেতে পারতেছে, প্রকারে তাদের লিস্টের মধ্যে আছে কারা গরিব তাদেরকে দিচ্ছে এবং তারা এগুলি বিক্রি করছে, তারা সুখ আছে। তো আল্লাহ তারা দেখিয়ে দিয়েছেন যে আমি যে কোনো কিছু আমি
পারি,
যে অনেক বর্ধনী লোক মুহূর্তের মধ্যে আমি মুখাফিকি করতে পারি।
এই একটা জিনিসই আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে,
অনেক কিছু শিখে। করোনার উপর যদি আমরা যদি বারবার বলে থাকি এটা তো কি শিক্ষা,
অনেক শিক্ষা,
কিন্তু আমাকে শিক্ষা নিয়েছে
আবার শুরু হয়ে গেছে, নতুন বছর শুরু হয়ে গেছে, আবার গুণা, আবার মানে কিছু একটা যে হয়েছে গত এক বছর এটা আমরা
এবং চলতেছে এখনো, এটা বন্ধ হয় নাই,
বন্ধ হয় নাই,
বন্ধ হয় নাই। হয়তো আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি বা ভ্যাকসিন বের হচ্ছে এটার উপর আমাদের একটা ইয়া হয়েছে, বা মানুষ সংক্রমিত হওয়ার পরেও মানুষ ভালো সুস্থতার সংখ্যা বাড়ছে, এইগুলি দেখে মানে আমাদের বাস আবার ব্যাপার অভাব।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সময়ও শেষের দিকে, মানকাবাদে আত্মারও সামিল করবো, আনিস ভাই একটা যদি ভাপার মানকাবাদ ছড়িয়ে দিন।
আল্লাহর বড় এ শান্তি নি দয়াল নবীর উপহার, সাধক মুখলিস আলিম তিনি বহু গুণের সম্ভার। আল্লাহর বড় এ শান্তি নি দয়াল নবীর উপহার, সাধক মুখলিস আলিম তিনি বহু গুণের সম্ভার। তিনি মুর্শিদা মারা তার, 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 মুর্শিদা মারা তার। মাথায় সাদা ইমামার, সাদা চাদরে জড়া, সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা, দৃষ্টি নিচে মুচকি হাসি, দৃষ্টি নিচে মুচকি হাসি, সদাই থাকে যা। তিনি মুর্শিদা মারা তার, 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 মুর্শিদা মারা তার। ওয়াসাইলে বখশিস দেখো নবী প্রেমে ভরা, ফয়জানে সুন্নত দেখো জাগিয়েছে কত সাড়া, ওয়াসাইলে বখশিস দেখো নবী প্রেমে ভরা, ফয়জানে সুন্নত দেখো জাগিয়েছে কত সাড়া, আকীদায়ে আহলে সুন্নত, আকীদায়ে আহলে সুন্নত লেখো নিতে আছে যা। তিনি মুর্শিদা মারা তার, 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 মুর্শিদা মারা তার। আল্লাহর বড় এহসান তিনি দয়াল নবীর উপহার, সাধক মুখলিস আলিম তিনি বহু গুণের সম্ভার। তিনি মুর্শিদা মারা তার, 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 মুর্শিদা মারা তার।
দোয়া আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অনুষ্ঠানের সময়ও একেবারে শেষের দিকে, হুজুর আপনি মাদানী চ্যানেল দর্শকদেরকে শেষ মাদানী ফুল কি দিতে চাইবেন?
সর্বশেষ এটাই আমাদের আজকের যে বিষয়টা, বিষয়ের হাতে শ্রমকে আমরা কি ঘৃণা করব না, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল যেভাবে করা দরকার সেটা সেভাবে আমরা করব, এবং আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে রাখেন সেভাবে সন্তুষ্ট থাকা, আমাদেরকে যদি কোনো শ্রমিকের মালিক বানিয়ে দেওয়া হয় তাদের সাথে ভালো ব্যবহার করা, সেটা আমাদের জন্য কর্তব্য। কারণ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই শিক্ষাটাই দিয়েছেন। আমাদের অধীনস্থ যারাই হোক তাদেরকে যেন আমরা কটু বাক্য না, এমনকি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সেবাকের মধ্যে ইরশাদ করেছেন মানে সাহাবায়ে কেরামকে, যে আমি আমার যে চাকরে তাদেরকে কয়বার মাফ করব, 70 বার মাফ করো, বুঝলি, 70 বার ক্ষমা করা দাও। আমরা তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোন এটা কেন করেছে কোনোদিন বলেন নাই। তাই আমরা যে অবস্থায় থাকি না, আমাদের নিচে যারা আছে তাদের উপর অহংকার না করে তাদেরকে অশ্লীল কথা বলা, তাদেরকে খুটু বাক্য বলা, তাদেরকে খারাপ ব্যবহার করা, এই জন্য নিজে এটাকে অহংকার বা এটাকে কিছু মনে করা এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। বরঞ্চ আল্লাহ তাআলার কাছে তওবা করা উচিত, এবং যাকে আমি খারাপ ব্যবহার করেছি সে যেরকম হোক ভালো মন্দ আমাদের অভ্যাসের মধ্যে আমরা তাদের কাছে ক্ষমা চেয়ে নিই, এটা আমাদের জন্য আফিয়াত, আখেরাতের জন্য ভালো। এবং সাথে সাথে শ্রমিকের যথাযথ যা কিছু দরকার, বিশেষ করে উল্লেখ করব মসজিদের ইমাম মুয়াজ্জিন, যারা আপনার বাচ্চাদেরকে কী করে কোরআন শিক্ষা দেয়, যারা মানুষকে মানুষের মতো গড়ে তোলার জন্য চেষ্টা করে তাদের ব্যাপারে যেন আমরা একটু বেশি সচেতন হই। এবং যারা নিম্ন আয়ের, যেমন রিক্সাওয়ালা হলো, যারা যাদেরকে সমাজ ছোট চোখে দেখে তাদেরকে আমরা একটু বেশি মহব্বত সহকারে তাদের হকগুলো আদায় করি, তাহলে ইনশাআল্লাহ আজ্জাল এটার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে দিবেন আখেরাতেও দিবেন। পাশাপাশি যারা শ্রমিক রয়েছেন, পরিশ্রমকে কোনো কাজকে যেন ঘৃণা না করে হালাল উপায়ে করি, কিন্তু সেটাকে করার ক্ষেত্রে আমাকে নিজেও, আমি চাকর হলাম, আমি ছোট, আমি সবসময় বড় লোকদেরকে আমাকে ছোট বলে এরকম করতেছে আর আমাকে এরকম করতে, কিন্তু আমি কতটুকু করতেছি, আমি আমার থেকে সম্মান দিয়ে তাকে সম্মান দিতে পারতেছে কিনা, এবং তার কাজের মধ্যে কেন বুয়ার কাজ করলাম বা ঘরের মধ্যে কাজ তার চুরি করতেছে কিনা, তার কাজ যথাযথ কর, তার কাজের মধ্যে ব্যাঘাত হয়, তার জিনিস নষ্ট হয়, এভাবে এটার ক্ষেত্রে আমি আমানতদারি তারা রেখেছি কিনা সেটাও বিষয় দেখার বিষয়।
একটা হুজুরা একটা যদি বলে দিতেন, অনেক মালিক আছে শ্রমিকদেরকে নামাজ পড়ার ব্যাপারে তৎপর করে না, বা এই ব্যাপারে অনেকে সুযোগ অনেকে দেয়, মাশাআল্লাহ এখন প্রত্যেকটা সেক্টরে সুযোগ থাকে, কিন্তু অনেকে মানে অনেকে কিন্তু নিজ থেকে বলে, এখন নামাজের সময় মালিক বলে নিজে এখন নামাজের সময় কাজ বন্ধ, নামাজ পড়ে আসো, এ ব্যাপারেও যদি একটু অ্যাড করে দিতে।
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকে দিকে আপনি ইশারা করেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে যদি আমি আমার অধীনস্থদেরকে সুযোগ দিই তাহলে সে কখনো খেয়ানত করবে না, সে কেন তাকে সুযোগ দেওয়াটা উচিত। অনেকে মনে করে আমার কাজ নষ্ট নষ্ট নয়, বরঞ্চ আমি বলবো নামাজ তো নামাজেই, বরঞ্চ আলহামদুলিল্লাহ আমাদের যে আপনি ফয়জানে নামাজ করছে, আমাদের বিভিন্ন কোর্স আছে যেগুলির দ্বারা হবে কি একজন সেখানে সে গুণাগার ছিল, আপনার কাজ ঠিক মতো করে নাই, সে নামাজ পড়ে নাই, কিছু করে না, কিন্তু সে যদি এই মাদানী পরিবেশে এসে সে ওই কোর্সের মধ্যে এসে আল্লাহর ভয় তার মধ্যে চলে আসে, সে কখনো আপনার কাজের মধ্যে কি
খেয়ানত করবে না,
খেয়ানত করবে না, বরঞ্চ আল্লাহর ভয় থাকবে, সে কে দেখছে না দেখছে সেটা দেখবে না, সে দেখবে কি এরকম একটা ঘটনা ঘটেছে আমাদের, আমি বাইরে ছিলাম একটা কোম্পানি ঘোষণা যে কাল কেউ যদি নামাজ পড়ে তার ভিসা ক্যান্সেল করা হবে,
আল্লাহ,
তখন সবাই অনেকের অধিকাংশ নামাজ ছেড়ে দিয়েছে, কিছু মুসলিম কয়েকজন সে নামাজ তারা নামাজ আদায় করতেছে, ওরা ছিল যে মালিক ছিল মালিকটা মুসলমান ছিল না, কিন্তু শেষ পর্যন্ত যখন দেখলো যারা নামাজ ছেড়ে দিয়েছে তাদের সবাইকে ক্যান্সেল করেছে, যারা নামাজ পড়ছে তাদেরকে রেখে দিয়েছে, বলা হলো কেন আপনি ঘোষণা দিয়েছেন এর উল্টা করছে, আমি এই জন্য দেখেছি যারা নামাজ পড়েছে তার নিশ্চয় ভয় হওয়া উচিত ছিল যে তার চাকরি চলছে খাবে কি, কিন্তু আমি দেখি নাই চেক করি নাই সে নামাজ পড়েছে আল্লাহর ভয়ে, সে আমার কাজের মধ্যেও কী করবে না খেয়ানত করবে না, তাই তাদেরকে রেখেছি, ওদেরকে আমি ছেড়ে দিই, তারা যেভাবে আমার বই এখানে করতেছে আমাকে না দেখলেও সে আমার কাজের মধ্যে ইয়ে করবেন। তাই অনুরোধ করবো যারা এরকম আপনাদের অধীনস্থ কাজ আছে তাদেরকে আল্লাহ তাআলার কাজের মধ্যে বাধা দিয়ে না, বরঞ্চ তাদেরকে মাদানী কাফালায় পাঠান,
সুযোগ
তাদেরকে সুযোগ দেন, কোর্সে পাঠান, দেখবেন আপনার ওখান থেকে এসে আপনার কাজের মধ্যে আল্লাহর কাছে সে আপনার জন্য দোয়া করবে এবং আপনার কাজ পরিপূর্ণভাবে করবে, আপনার মধ্যে আরও বরকত হবে। তাই অনুরোধ করব যে এই ব্যাপারে যেন কি বাধা দেওয়া না হয়, বরঞ্চ আল্লাহর যেটা করতে চাই রোজা রাখতে চাই তাকে কাজ কমিয়ে দিই হালকা করে দিই, এভাবে যদি করি ইনশাআল্লাহ আজ দেওয়া পরিশ্রম এটা আল্লাহ তাআলার আমাকে ক্ষমতা, যতক্ষণ আমার হাত পা চলে আল্লাহর কাছে ফরিয়াদ করবো যার কারো মহতার যেন জীবন থেকে করতে না, এবং আমাকে শেষ বয়সে এমন অসুখ যেন আমাদেরকে না দেয় যে আমাকে খাওয়াই দিতে হয়, আল্লাহ তালা এগুলো দিয়ে আমাকে মাল দেয়। আফিয়াতের সাথে যখন এই ডাক আসে আমরা যেন ইমান নিয়ে যেতে পারি, হালাল রুজি উপার্জন আমাদের শরীরের মধ্যে একটা হারাম যেন না ঢোকে, আল্লাহ তালা দরবারে ফরিয়াদ।
আমিন আমিন। মাশাআল্লাহ, আমাদের নিচে না দর্শকবৃন্দ, অনেকটুকু শ্রমের মর্যাদা সম্পর্কে আজকে শুনলাম। সালাউদ্দিন হুজুরও খুব সুন্দরভাবে আমাদের শেষের দিকে অনেক মাদানী ফুলের ব্যাপারে ইরশাদ করেছেন। আল্লাহ তালা আমরা যা কিছু শুনেছির উপর আমল করার তৌফিক দান করুক। কাজ যতই ছোট হোক না কেন, আল্লাহ তালা আমাদেরকে শ্রমের মাধ্যমে নিজের টাকাকে উপার্জন করার, ইনকাম করার সেই তৌফিক দান করুক। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি। সকাল যেন কাটে আমার জিকির দুরুদ পড়ে।